বাংলা অনুষ্ঠান।
শ্রোতা বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা। এখানে ওয়াশিংটনে এখন বেলা ১২টা, বাংলাদেশে রাত ১০টা, ভারতে রাত ৯:৩০। আমি সাবরিনা চৌধুরী আপনাদের সবাইকে আমাদের আজকের অধিবেশনে স্বাগত জানাচ্ছি। আজ এখানে বৃহস্পতিবার ৪ জুলাই যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উদযাপিত হচ্ছে। এ নিয়ে আমাদের আজকের অধিবেশনে থাকবে সরাসরি একটি প্রতিবেদন। তাছাড়াও আজকের অধিবেশনে যে রিপোর্টগুলো রয়েছে তার মধ্যে রয়েছে ঢাকা থেকে আমির খসরুর রিপোর্ট।
রোহিঙ্গা সংকট সমাধানে চীন বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিয়েছে।
ঢাকা থেকে আরও রয়েছে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
ত্রিপোলির উপকণ্ঠে অবস্থানরত প্রায় ৫,০০০ বাংলাদেশি নিরাপত্তাহীন অবস্থায় রয়েছেন।
কলকাতা থেকে রয়েছে পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট।
বাংলার মাদ্রাসাগুলি থেকেই ছড়াচ্ছে সন্ত্রাসের জাল।
তবে প্রথমেই রয়েছে বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি আনিস আহমেদ। লিবিয়ার রাজধানীতে যে বোমাবর্ষণে কমপক্ষে ৪৪ জন প্রাণ হারিয়েছে এবং কোনো কোনো রিপোর্টে বলা হচ্ছে নিহতদের সংখ্যা ৫৫ জন আর ১৩০ জনেরও বেশি আহত হয়েছে, সেই ঘটনা যুদ্ধ অপরাধ বলে জাতিসংঘের কর্মকর্তারা জানিয়েছেন। ত্রিপোলি শহরতলিতে একটি আটক কেন্দ্রের বাইরে প্রাণে যারা রক্ষা পেয়েছেন তারা সারা রাত খাদ্য বা পানি ছাড়াই ছিলেন। একজন সোমালি নারী একটি গাছের তলায় আশ্রয় নিয়ে বলেছেন যে আমরা শুধু শান্তি চাই। এই সোমালি নারী আরও বলেন যে আমরা সোমালিয়া থেকে ইয়েমেনে গেছি, তারপর সুদানে এবং তারপর এখানে দেখছি এটা সোমালিয়ার মতোই। তদন্তকারীরা সকাল থেকে দুপুর পর্যন্ত মরদেহের সন্ধান চালিয়েছেন। ত্রিপোলির মর্গে মরদেহগুলো ফরেনসিক পরীক্ষার জন্য রাখা ছিল এবং আহত লোকদের হাসপাতালে ভর্তি করা হয়, যাদের মধ্যে কেউ কেউ নামমাত্র সচেতন ছিল। প্রাণে যারা রক্ষা পেয়েছেন তারা বলছেন যে মঙ্গলবার রাত ১১:৩০টায় এই আক্রমণের ঘটনা ঘটে এবং তারা সাম্প্রতিক সপ্তাহগুলোতে প্রায়ই ওই আটক কেন্দ্রের প্রাঙ্গণের উপর দিয়ে ড্রোনকে চক্কর দিতে দেখেন। ত্রিপোলির কর্মকর্তারা এই আক্রমণের জন্য খালিফা হাফতারের প্রতি বিশ্বস্ত বাহিনীকে দায়ী করেছেন। হাফতার লিবিয়ার পূর্বাঞ্চলে সামরিক বাহিনীর নেতৃত্ব দিচ্ছেন। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠান এবং যুক্তরাষ্ট্র এই আক্রমণের নিন্দে করেছে। যুক্তরাষ্ট্রে ২০২০ সালের আদমশুমারিতে নাগরিকত্ব সম্পর্কে একটি প্রশ্ন অন্তর্ভুক্ত করার বিষয়ে ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তকে যুক্তরাষ্ট্রের যেসব ফেডারেল আদালত এবং রাজ্যে চ্যালেঞ্জ করেছে তারা বিষয়টি ব্যাখ্যা করার কথা বলছেন। এর আগে যুক্তরাষ্ট্রের বিচার ও বাণিজ্য বিভাগ নাগরিকত্ব সম্পর্কে প্রশ্ন ছাড়াই প্রশ্নপত্র চূড়ান্ত করার সিদ্ধান্ত হঠাৎ পাল্টে ফেলেছে। সুপ্রিম কোর্ট এরই মধ্যে এ ব্যাপারে রায় দিয়েছে যে নাগরিকত্ব সংক্রান্ত প্রশ্ন আদমশুমারির প্রশ্নমালায় রাখার জন্য সরকার যে কারণ দেখিয়েছে তা মানসম্মত নয় এবং এ ব্যাপারে কোনো পরিষ্কার ব্যাখ্যাও নেই যে যুক্তরাষ্ট্রের প্রতি ১০ বছরে জনগণনার সময় এই নাগরিকত্বের প্রশ্নটি কেন জিজ্ঞেস করা হবে। মঙ্গলবারই বিষয়টি নিষ্পত্তি হয় যখন বিচার ও বাণিজ্য বিভাগ প্রকাশ্যে বিবৃতি ও মন্তব্য দেয় যে নাগরিকত্ব বিষয়ক প্রশ্ন ছাড়াই সেন্সাসের প্রশ্নমালা ছাপার কাজ শুরু হয়েছে যাতে করে সময় মতো আদমশুমারি শুরু করা যায়। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তরফ থেকে করা উপর্যুপরি টুইট বার্তায় এ নিয়ে অনিশ্চয়তা দেখা দেয় যখন তিনি লেখেন, আমরা সম্পূর্ণ এগিয়ে যাচ্ছি কারণ এই প্রশ্নের উত্তর গুরুত্বপূর্ণ। ম্যারিল্যান্ডে যুক্তরাষ্ট্রের ডিস্ট্রিক্ট জাজ জর্জ হেজেল সরকারকে শুক্রবার ২:০০ পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছেন একথা জানাতে যে হয় তারা বলবেন যে আদমশুমারিতে নাগরিকত্বের কোনো প্রশ্ন থাকবে না, নয়তো এটার ব্যাখ্যা দেবেন যে সরকার এই প্রশ্ন উত্থাপন করে যুক্তরাষ্ট্রের সংবিধানে সকলের সুরক্ষার নিশ্চয়তার বিষয়টি কেন লঙ্ঘন করছে। চীন রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকবার আশ্বাস দিয়েছে। এছাড়া দেশ দুটোর মধ্যে বেশ কয়েকটি সমঝোতা স্মারক এবং প্রোটোকলও স্বাক্ষর করা হয়েছে। ঢাকা থেকে আমাদের সংবাদদাতা আমির খসরুর প্রতিবেদন।
চীন সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার বেইজিংয়ে চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াং এর সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। বৈঠকে দ্বিপাক্ষিক, আঞ্চলিক সহ নানা বিষয়ের মধ্যে রোহিঙ্গা সংকট বিষয়ে আলোচনা হয়। বৈঠকে চীনের প্রধানমন্ত্রী বলেন, চীন আশা করে মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গারা নিরাপদে নিজ দেশে ফিরে যাবেন। বৈঠকে প্রয়োজনে চীনের একজন মন্ত্রীকে পুনরায় মিয়ানমারে প্রেরণ করে আলাপ আলোচনার মাধ্যমে সংকট সমাধানের পথ তৈরিতে চীন প্রস্তুত বলে চীনের প্রধানমন্ত্রী বাংলাদেশকে আশ্বাস দেন। তিনি অবশ্য দ্বিপাক্ষিক পর্যায়ে সংকট সমাধানের জন্য বাংলাদেশকে পরামর্শ দিয়েছেন। বৈঠক শেষে দুই দেশের মধ্যে বিদ্যুৎ খাতে সম্প্রসারণ ও উন্নয়নে 5টি সহ বেশ কয়েকটি সমঝোতা স্মারক এবং প্রোটোকল স্বাক্ষরের পাশাপাশি চীন বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য খাদ্য সহায়তার আওতায় 2500 মেট্রিক টন চাল সরবরাহ করার একটি চুক্তিও স্বাক্ষর করেছে। শুক্রবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গুরুত্বপূর্ণ বৈঠক করবেন। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
লিবিয়ার ত্রিপোলিতে একজন বাংলাদেশি বোমার আঘাতে নিহত হয়েছেন, আরও প্রায় 5000 বাংলাদেশি নিরাপত্তাহীন অবস্থায় রয়েছেন। ঢাকা থেকে আমাদের অপর সংবাদদাতা মতিউর রহমান চৌধুরী।
মঙ্গলবার রাতে ত্রিপোলির 11 কিলোমিটার দূরে একটি অভিবাসী বন্দি শিবিরে জেনারেল খলিফা হাফতারের বাহিনী বিমান হামলা চালালে 53 জন নিহত হন, আহত হন 130 জন। এর মধ্যে মাদারীপুরের শাহজালাল কাজী বোমার আঘাতে নিহত হয়েছেন বলে দূতাবাস সূত্র নিশ্চিত করেছে। দূতাবাসের তরফে বাংলাদেশের কাছে বার্তা পাঠানো হয়েছিল, যদি কেউ স্বেচ্ছায় দেশে ফিরে যেতে চান তাহলে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে। 150 জন সাড়া দিলেও শেষ পর্যন্ত 87 জন দেশে ফিরেছেন। লিবিয়াস্থ বাংলাদেশের রাষ্ট্রদূত শেখ সেকান্দার আলীকে জিজ্ঞেস করেছিলাম সর্বশেষ অবস্থা কি। তিনি বলেন, যুদ্ধ চলছে দিন রাত, দূতাবাস থেকে 8 কিলোমিটার দূরে গোলাগুলি হচ্ছে, মাঝে মধ্যে বিমান থেকে ঢাকা।
পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার এক মাদ্রাসায় সন্ত্রাসবাদে দীক্ষিত হয় খাগড়াগড় বিস্ফোরণের মূল চক্রি আব্দুর রহিম। কলকাতা থেকে জানাচ্ছেন আমাদের সংবাদদাতা পরমাশিষ ঘোষ রায়।
বাংলার মাদ্রাসাগুলি থেকেই ছড়াচ্ছে সন্ত্রাসের জাল। সদ্য লোকসভায় এমনটাই বিস্ফোরক রিপোর্ট পেশ করেছে কেন্দ্রীয় সরকার। এবার সেই রিপোর্টেই কার্যত সিলমোহর পড়ল। তদন্তে জানা গেছে মুর্শিদাবাদের একটি বেআইনি মাদ্রাসা থেকেই সন্ত্রাসবাদের দীক্ষা নেয় ধৃত জেএমবি জঙ্গি আব্দুল রহিম। পশ্চিমবঙ্গ পুলিশ প্রশাসন সূত্রের খবর, বাংলায় জিহাদের বীজ ছড়াতে কয়েকদিন আগেই মহারাষ্ট্র থেকে পশ্চিমবঙ্গে ফিরে এসেছিল আব্দুল রহিম। মুর্শিদাবাদ, বীরভূম ও বর্ধমান জুড়ে স্লিপার সেল গড়ে তোলার চেষ্টা করছিল ধৃত জামাত উল মুজাহিদিন জঙ্গি। উল্লেখ করা যেতে পারে, গত সোমবার বর্ধমানের কাঠুয়া থেকে আব্দুল রহিমকে গ্রেপ্তার করে লালবাজারে স্পেশাল টাস্কফোর্স এসটিএফ। জেএমবির ধুলিয়ান মডিউলের এই চাইকে গ্রেপ্তার করে জেরায় এই বিস্ফোরক তথ্য জেনেছেন গোয়েন্দারা। পরমাশিষ ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
পাকিস্তান আজ ঘোষণা করেছে যে প্রধানমন্ত্রী ইমরান খান 22 জুলাই ওয়াশিংটনে আসছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনার উদ্দেশ্যে। পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র মোহাম্মদ ফয়সাল বলেন যে ট্রাম্পের আমন্ত্রণে মিস্টার খান ওয়াশিংটনে আসছেন। ফয়সাল আজ ইসলামাবাদে তাঁর সাপ্তাহিক সংবাদ সম্মেলনে বলেন, কূটনৈতিকভাবে ওই বৈঠকের আলোচ্যসূচি তৈরি করা হচ্ছে। তবে ট্রাম্প প্রশাসন এখনও বলছেন তারা আশা করেন যে এই দুই নেতার মধ্যে তাঁদের প্রথম কথোপকথনে দুটি দেশের মধ্যকার বিরূপ সম্পর্কে পরিবর্তন আসতে পারে। তবে সাধারণভাবে মনে করা হচ্ছে যে এই বৈঠকে আফগানিস্তানে শান্তি প্রচেষ্টার উপর জোর দেওয়া হবে। আজ বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উদযাপিত হচ্ছে। গোটা দেশে ঐতিহ্যবাহী আতশবাজি, স্বজন ও বন্ধুদের সমাবেশ এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভিন্ন ধরনের ভাষণের মধ্য দিয়ে দিনটি পালন করা হচ্ছে। এই 4 জুলাই তারিখটিতে 1776 সালে আমেরিকা ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা ঘোষণা করে। দেশটির রাজধানী ওয়াশিংটনে হাজার হাজার লোক ন্যাশনাল মল বা জাতীয় ময়দানে সমবেত হন সঙ্গীতানুষ্ঠান এবং আতশবাজির নানান রকম খেলা দেখার জন্যে। এবছর ট্রাম্প সেলুট টু আমেরিকা নামের একটি নতুন কর্মসূচি ঘোষণা করেছেন, যেখানে থাকবে লিঙ্কন মেমোরিয়ালের সিঁড়ি থেকে তাঁর বক্তব্য, যেখানে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির উপর আলোকপাত করা হবে। বুধবার তিনি এক টুইট বার্তায় জানান, জীবনভর মনে রাখার মতো হবে এই ঘটনা। আজ দেশটির 243তম স্বাধীনতা দিবসের সূচনায় ট্রাম্প আমেরিকানদের 4 জুলাইয়ের শুভেচ্ছাও জানান। প্রতিরক্ষা দপ্তর এই খবরটি নিশ্চিত করেছে যে ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার এবং এদেশের সর্বোচ্চ সামরিক কর্মকর্তা জয়েন্ট চিফ অব স্টাফের চেয়ারম্যান জেনারেল জোসেফ ডানফোর্ড আজকের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য প্রেসিডেন্টের আমন্ত্রণ গ্রহণ করেছেন। অন্যান্য শীর্ষ কর্মকর্তাদের মধ্যে সেনা, নৌ ও বিমান বাহিনী এবং যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড সহ প্রতিরক্ষা বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তারা এই অনুষ্ঠানে উপস্থিত থাকছেন। তাছাড়া প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে যে হোয়াইট হাউস অন্যান্য সামরিক কর্মকর্তা এবং তাদের স্বজনদের জন্য 5,000 টিকিট দিয়েছে। সাধারণত এর আগে পর্যন্ত স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টরা নিজেদের তুলে ধরেননি, তাই ট্রাম্পের সমালোচকরা মনে করছেন যে ট্রাম্প আজকের অনুষ্ঠানটিকে নিজের নির্বাচনী প্রচার অভিযানে পরিণত করতে পারেন। বিশ্ব সংবাদ এখানেই শেষ হলো।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটারে, 1575 কিলোহার্টসে এবং ফেসবুকে। লিবিয়ায় ত্রিপোলির উপকণ্ঠে অবস্থানরত প্রায় 5,000 বাংলাদেশি নিরাপত্তাহীন অবস্থায় রয়েছেন। এরই মধ্যে একজন বাংলাদেশি বোমার আঘাতে নিহত হয়েছেন। ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
যে কোনো সময় বিপদ আসতে পারে এই ভেবে অনেকে নিরাপদ ঠিকানার দিকে ছুটছেন, যদিও গোটা ত্রিপোলি এখন আতঙ্কের নগরী। মঙ্গলবার রাতে ত্রিপোলির 11 কিলোমিটার দূরে একটি অভিবাসী বন্দি শিবিরে জেনারেল খলিফা হাফতারের বাহিনী বিমান হামলা চালালে 53 জন নিহত হন, আহত হন 130 জন। এর মধ্যে মাদারীপুরের শাহজালাল কাজী বোমার আঘাতে নিহত হয়েছেন বলে দূতাবাস সূত্র নিশ্চিত করেছে। দূতাবাসের তরফে বাংলাদেশের কাছে বার্তা পাঠানো হয়েছিল, যদি কেউ স্বেচ্ছায় দেশে ফিরে যেতে চান তাহলে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে। 150 জন সাড়া দিলেও শেষ পর্যন্ত 87 জন দেশে ফিরেছেন। লিবিয়াস্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শেখ সেকান্দার আলীকে জিজ্ঞেস করেছিলাম সর্বশেষ অবস্থা কি। তিনি বলেন, যুদ্ধ চলছে দিন রাত, দূতাবাস থেকে 8 কিলোমিটার দূরে গোলাগুলি হচ্ছে, মাঝে মধ্যে বিমান থেকেও হামলার খবর আসছে। এই অবস্থায় বাংলাদেশিরা কি করছেন?
2014 সাল থেকে পুনরায় গৃহযুদ্ধ শুরু হয়েছে, তো ক্রমান্বয়ে এই যুদ্ধটা বিভিন্ন দেশের বিভিন্ন স্থানে হচ্ছিল। গত 4 এপ্রিল থেকে এই যুদ্ধটা ত্রিপোলির উপর যুদ্ধ শুরু হয়েছে। পূর্বাঞ্চলীয় যে সবচেয়ে বড় মিলিশিয়া বাহিনীর প্রধান, ওটাকে বলে লিবিয়ান ন্যাশনাল আর্মি, এটা হচ্ছে মিলিশিয়া, ওনার এটার প্রধান জেনারেল হাফতার সাহেব ত্রিপোলি আক্রমণ করছে এবং এই 3 মাস ধরে যুদ্ধ চলছে। এই যুদ্ধ চলার কারণে যে সমস্ত এলাকায় যুদ্ধ চলছে এই সমস্ত এলাকা তো যারা মনে করছে যে এই মুহূর্তে তারা দেশে যেতে চায়, আমরা তাদেরকে আহ্বান করেছি, আপনারা যারা দেশে যেতে চান আমাদের সাথে রেজিস্ট্রেশন করেন, আমরা আপনাদেরকে টিকিটের ব্যবস্থা করে দেশে পাঠিয়ে দিব।
উল্লেখ্য যে 2011 সালে দেশটির দীর্ঘদিনের শাসক মুয়াম্মার গাদ্দাফির শাসনের অবসানের পর থেকে গৃহযুদ্ধ চলছে। কোনো পক্ষই এখন পর্যন্ত লিবিয়ার পুরো নিয়ন্ত্রণ নিতে পারেনি। একদিকে প্রধানমন্ত্রী সারাজের বাহিনী, অন্যদিকে জেনারেল হাফতার বাহিনীর মধ্যেই মূলত লড়াই চলছে। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
বাংলাদেশের অন্যান্য অঞ্চলের মতো বগুড়াতেও আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে মাদক সেবী এবং মাদক ব্যবসায়ী। বগুড়া থেকে জানাচ্ছেন আমাদের সংবাদদাতা প্রতীক ওমর।
সারা দেশের ন্যায় বাংলাদেশের উত্তরের জেলাগুলোতেও আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে মাদক সেবী, বৃদ্ধি পাচ্ছে ব্যবসায়ীও। এই অন্ধকার জগতে সামিল হচ্ছে কিশোর, তরুণ তরুণী, মধ্যবয়স্ক ব্যক্তিরাও কম নেই। মাদকের টেবিলে আসন পেতেছে শিক্ষিত অশিক্ষিত একসাথে। বাংলাদেশে প্রায় 75 লাখের বেশি মাদকাসক্ত রয়েছে। এসব মাদকাসক্তের 84 ভাগ পুরুষ ও 16 ভাগ নারী। বাংলাদেশের মাদক পরিস্থিতি নিয়ে জাতিসংঘের এক প্রতিবেদনের বরাত দিয়ে এসব তথ্য জানায় বাংলাদেশ এন্টি ড্রাগ ফেডারেশন।
2-3 বছর হবে খাই, এগুলা বিভিন্ন জায়গায় পাওয়া যায়, 30 টাকা, 25 টাকা, 50 টাকা।
এটা খাচ্ছে এখন বন্ধু বান্ধব পাল্লাত পড়েছে গেছে, এটা না খেলে থাকতে পারি না তো।
এদিকে প্রতিদিন বগুড়া সহ উত্তরাঞ্চলের থানাগুলোতে মাদক সেবী এবং কারবারি আটক হচ্ছে, মামলা হচ্ছে, হাজতে যাচ্ছে, কিন্তু কোনোভাবেই তাদের পথে ফেরানো যাচ্ছে না। বগুড়া জেলা পুলিশের সূত্রে পাওয়া তথ্যে 2015 সাল থেকে 2019 সালের মে পর্যন্ত 4.5 বছরে বগুড়ায় মাদক মামলা হয়েছে 10,360। এসব মামলায় গ্রেপ্তার হয়েছে 14,372 জন। ক্রমান্বয়ে সময়ে এই পরিসংখ্যান বাড়ছে। মাদক বিরোধী সরকারের নানা পদক্ষেপ, নানা উদ্যোগ তেমন কাজে আসছে না। দিন দিন কেন মাদকসেবী বৃদ্ধি পাচ্ছে জানতে চেয়েছিলাম বগুড়া জেলা প্রশাসক ফয়েজ আহমেদের কাছে। তিনি ভয়েস অফ আমেরিকাকে বলেন,
তরুণ তারা এটা নিষিদ্ধের প্রতি একটা আকর্ষণ, এটা একটা, বাট মাদকের যেটা প্রাপ্যতা কিন্তু আগের থেকে অনেক কমে, একেবারেই পারিবারিক সচেতনতা এবং জনসচেতনতা এটি যদি না বাড়ে তাহলে কিন্তু নির্মূল করা একটু সম্ভব না। স্কুল কলেজ লেভেলে এগুলো মাদক বিরুদ্ধে সচেতন হওয়ার জন্য বিভিন্ন ভাবে এটা
বাংলাদেশে মাদক কোথা থেকে কিভাবে আসছে, আইন শৃঙ্খলা বাহিনী মাদক আমদানি রোধ করতে পারছে না কেন, এই প্রশ্নের জবাবে তিনি বলেন,
এক একটা এক এক দিক থেকে আসে। ফেন্সিডিল গুলো মনে হয় ইন্ডিয়ার মুখে, ইন্ডিয়া থেকে আসছে, ইয়াবা গুলো তো আসলে মিয়ানমার থেকে আসছে। এখন কোথা থেকে বা দ্বিতীয় কথা হলো, যারা মাদক ব্যবসা করে বা যারা সাপ্লাই আনে তারা তো আসলে বিশাল, যে আমাদের চারদিকে বর্ডার এরিয়া, কোন কোন পকেট তারা হয়তো ব্যবহার করে থাকে আর কি, সেগুলো হয়তো এখনো ওই যারা অভিযান চালাচ্ছে তাদের নজরে আসছে না, তাদের নজর এড়িয়ে আনছে।
মাদকের করাল গ্রাস থেকে যুব সমাজকে রক্ষা করতে পুলিশ কর্মকর্তা রেজাউল করিম রেজাও পারিবারিক সচেতনতার কথা জোর দিয়ে বলেছেন,
মাদকের সচেতন হইতে হবে যে তার ছেলে কোথায় নিচ্ছে কিংবা কোথায় যাচ্ছে। আমরা সমাজ এবং পরিবার যদি সচেতন হই আর আইন শৃঙ্খলা বাহিনী যদি কড়া পদক্ষেপ নেয়, আমি মনে করি আসলে এগুলো সমাজ থেকে নির্মূল হবে।
এদিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়ার কার্যক্রমে হতাশা প্রকাশ করেছেন অনেকেই। যুব সমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে এই দপ্তর কি ভূমিকা পালন করছেন জানতে চাইলে বগুড়া অফিসের উপপরিচালক দিলারা রহমান কোনো কথা বলতে রাজি হননি। প্রতীক ওমর, ভয়েস অফ আমেরিকা, বগুড়া।
বাংলাদেশের চট্টগ্রামে বর্ষায় পাহাড় ধস এবং জলাবদ্ধতা ঠেকাতে অবৈধ দখলদারদের উচ্ছেদ শুরু করেছে প্রশাসন। চট্টগ্রাম থেকে বিস্তারিত জানাচ্ছেন সংবাদদাতা হাসান ফেরদৌস।
প্রতিবছর বর্ষা এলেই পাহাড় ধসে ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটে চট্টগ্রামে। সরকারি তথ্য অনুযায়ী গত এক দশকে পাহাড় ধসে প্রাণহানি হয়েছে 300-এর বেশি। নিহতদের অধিকাংশ হচ্ছে নিম্ন আয়ের মানুষ। এবার বর্ষা প্রাণহানি ঠেকাতে বিভিন্ন পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের উচ্ছেদ শুরু করেছে চট্টগ্রামের প্রশাসন। এসব পাহাড়ে বসবাসকারীদের সংখ্যা প্রায় কয়েক হাজার। বুধবার সকাল থেকে এই অভিযান শুরু হয়।
সর্বমোট 50টি স্থাপনা আমরা উচ্ছেদ করেছি এবং সেখানে মোট 156 জন অবৈধ দখলদার ছিল।
সংশ্লিষ্ট পাহাড়গুলোর যে মালিক যারা আছে, রাষ্ট্রীয় সংস্থা বা ব্যক্তি মালিকানাধীন সংস্থা, তাদের আওতাধীন চলে যাচ্ছে।
ঝুঁকিপূর্ণতে আসছে, আমরা সর্বহারা হই। রোহিঙ্গারা যদি জায়গা পায় আমরা কেন জায়গা পাবো না? আর আমাদের ঘর যদি ঝুঁকিপূর্ণ হয় আমরা ঝুঁকি গেলে আমরা নিরাপত্তা আশ্রয় বলতে হলে আমরা চলে যেতাম।
রেলের ওয়াটারের এক্সটেনশন বিনা নোটিশে বিনা ওয়ার্ডারে ভাঙাইছে, এটার প্রতিবাদ আমি চাই, এটার প্রতিজ্ঞা চাই।
গড় তুলতেছে ভাঙতেছে, আবার তুলতেছে ভাঙতেছে, এরকম না করে একটা কিছু করুক।
ভারী ঘর নাই, এখন আমগর জনে ভাঙি দেয়া, তখন কতদিন আমরা রাস্তার মধ্যে বসবাস করি।
এদিকে বর্ষায় জলাবদ্ধতা দুর্ভোগ থেকে নগরবাসীকে রক্ষায় চট্টগ্রামের 13টি খাল পুনরুদ্ধারের কার্যক্রম শুরু হয়েছে। উচ্ছেদ করা হয়েছে বিভিন্ন স্থাপনা।
খালটা যদি ক্লিয়ার হয়ে যায় জনগণ মোটামুটি শান্তিভাবে, সেই আমাদের কাম্য, ঠিক আছে।
এখানে বারবার কিন্তু জায়গার মেপে দাগ দিয়ে গেছে, কিন্তু এখানে রাস্তায় যারা বাসিন্দার আছে তাদেরকে সরে যাওয়ার জন্য কোনো রকম মুখেকেও বলা হয় নাই এবং লিখিত কোনো চিঠিও দেওয়া হয় নাই।
আমাদের এই খালটা যদি সুইচ গেট করে দেয় তাহলে আমাদের জলাবদ্ধতা হবে না।
বর্ষা হলে তো মনে করেন ঘর থেকে বের করার কোনো রাস্তা থাকে না, অনেক কষ্ট হয়, কষ্টের মনে করেন সীমা নেই, এরকমই কষ্ট হয়।
চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের এই কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোর। হাসান ফেরদৌস, ভয়েস অফ আমেরিকা, চট্টগ্রাম।
আজ ভারতে জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হলো। এই শোভাযাত্রা সম্পর্কে আহসানুল হক এখন কথা বলছেন কলকাতা সংবাদদাতা দীপঙ্কর চক্রবর্তীর সঙ্গে।
ধন্যবাদ সাবরিনা। আজকে যেমনটি শুনলেন যে ভারতের ওড়িশার পুরীতে এবং দেশটির আরও কয়েকটি জায়গায়, যার মধ্যে পশ্চিমবঙ্গ রয়েছে এবং গুজরাটের কিছু জায়গায়, জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে এবং এই রথযাত্রা বিশ্বের সবচেয়ে প্রাচীন এবং সবচেয়ে বড় রথযাত্রা হিসেবে পরিচিত। কলকাতায় রয়েছেন দীপঙ্কর চক্রবর্তী। দীপঙ্করদা কেমন আছেন?
ভালো আছি, ভালো।
আচ্ছা, তো এই যে রথযাত্রা, এই রথযাত্রা জগন্নাথ দেবের রথযাত্রা বলা হয়, এই জগন্নাথ দেব সম্পর্কে একটু বলবেন শুরুতে, তারপরে আমরা বুঝতে চাই যে এটার ইতিহাসটি কি।
হ্যাঁ, জগন্নাথ দেব সম্পর্কে বলা এই জন্য দরকার যে রথযাত্রাটাকে, মানে রথযাত্রাটা কিন্তু জগন্নাথ দেবকে ঘিরেই, এবং জগন্নাথ দেব হচ্ছে, জানোই তো যে হিন্দুদের নানান দেব দেবী আছে, বহু সংখ্যায় দেব দেবী আছেন, তাদের মধ্যে জগন্নাথ দেব হচ্ছেন শ্রীকৃষ্ণের আরেকটা রূপ। এবং যেটা জগন্নাথের কথা সেটা হচ্ছে যে এটা কাষ্ঠ নির্মিত মূর্তি। জগন্নাথ দেবের মূর্তিটা হচ্ছে কাঠের, সাধারণত পাথরের হয়, অন্যান্য ধাতুর হয়, কিন্তু জগন্নাথ দেবের মূর্তিটা প্রথম থেকেই কাঠের। পুরীর মহারাজা, পুরীর যিনি মহারাজা ছিলেন, তিনি একটা শ্রীকৃষ্ণের একটা মূর্তি তৈরি করতে চেয়েছিলেন, কিন্তু কোনো ভালো কাঠের মিস্ত্রি পাচ্ছিলেন না, তিনি কাঠের মূর্তি তৈরি করতে চাইছিলেন। তো শেষ পর্যন্ত একজন পেলেন, তিনি বললেন যে আমি মূর্তি করে দিতে পারি, কিন্তু আমি যতক্ষণ কাজ করব আপনি দেখতে পারবেন না, আমি কাজ শেষ করে বেরোবো তখন আপনি মূর্তিটা দেখতে পারবেন। এরকম ভাবে দিন যায়, দিন যায়, দিন যায়। যেই মুহূর্তে রাজার হঠাৎ ইচ্ছে হলো যে একটু দেখি তো লোকটা ফাঁকি দিচ্ছে নাকি কাজ করছে, উনি উঁকি মেরে দেখতে গেলেন, তখন যেই অবস্থায় মূর্তিটি ছিল সেই অবস্থায় মূর্তিটি শেষ করে কারিগর বেরিয়ে গেল। মানে তখন বোঝা গেল যে কারিগর নিজেই স্বয়ং শ্রীকৃষ্ণ, এইভাবেই গল্পটা আছে। এবং তখন অবধি জগন্নাথের নাক, মুখ এবং হাত কোনো কিছুই হয়নি, হাত পা সেইগুলো, সেই জন্য থুতো জগন্নাথ বলে, মানে হাতটা অর্ধেক, মুখটা এঁকে বসাতে হয় কাঠের উপর, এবং নিম কাঠ দিয়ে তৈরি, যাতে এই নিম কাঠে কোনো পোকা হয় না, তেতো কাঠ বলে, নিম গাছের কাঠ। সেই জন্য এই জগন্নাথ দেব কিন্তু পুরীর অধিষ্ঠিত দেবতা, পুরীর, যার জন্য পুরীকে অনেকেই জগন্নাথ ধাম বলেন হিন্দুরা, খুব পুরী যেই জন্য তীর্থস্থান, সেখানে পুরী সমুদ্রের যেরকম একটা সমুদ্রের জন্য যাই, আবার জগন্নাথ ধাম বলে শ্রী চৈতন্য মহাপ্রভু, শ্রী চৈতন্য তিনি ওইখানে গিয়েই তিনি জগন্নাথ দেবের আশ্রিত হয়েছিলেন এবং পুজো করেছিলেন বলা যায়। তো এই জগন্নাথ দেব হচ্ছেন পুরীর অধিষ্ঠিত দেবতা, এবং পুরীর মহারাজা প্রত্যেক বারে এই রথযাত্রার সময় তার সামনে সোনার ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করে যান, এইভাবে সেবা করা হয়। এবং জগন্নাথ দেব মন্দিরে, জগন্নাথের মন্দিরটাও কিন্তু রথের মতন, যদি কখনো মন্দিরের ছবিটা দেখো তাহলে দেখবে রথের মতন, সেই জন্য রথযাত্রার সঙ্গে জগন্নাথ দেবের একটা সম্পর্ক রয়েছে।
চমৎকার। এই যে বলছেন আপনি জগন্নাথ দেব তার কথা, এবং এই রথযাত্রায় একটি মন্দির থেকে আরেকটি মন্দিরে তিনটি মূর্তি নিয়ে যাওয়া হয়, জগন্নাথ দেবের মূর্তি, তার বড় ভাই বালাভদ্র এবং তার ছোট বোন সুভদ্রা। এটাও তো একটা বিশাল আকর্ষণ, লক্ষ লক্ষ মানুষ দেখতে আসেন।
ঠিক ঠিক, এটাই হচ্ছে রথযাত্রা। এই যে যাত্রা কথাটা শুরু হয়েছে, ওই রথটা জগন্নাথ দেবের মন্দির থেকে, পুরীর জগন্নাথ দেবের বিশাল মন্দির থেকে সেই রথটা যায়, রথটা বলছি জগন্নাথ দেবের রথ, বলভদ্র প্রণাম তার রথ, এবং সুভদ্রা ওদের বোন তার রথ, এই তিনটে রথ যায়। এই তিনটে রথের আবার আলাদা নাম আছে। তো সেই রথগুলো যায় ওখান থেকে কয়েক কিলোমিটার দূরে গুন্ডিচায় মাসির বাড়ি, সেখানে আরেকটা মন্দির। এই মাসির বাড়িতে যায়, এই যে রাস্তার যে যাত্রাপথটা, এই যাত্রাপথটা সমস্তটাই ভক্তে পরিপূর্ণ থাকে রথযাত্রার সময়, এবং ওই যে মাসির বাড়িতে যাওয়ার একটা কারণ আছে রথযাত্রার। এই যে তাৎপর্যটা সেটা একটু বলি, সেটা হলো যে মন্দিরে, বেশিরভাগ হিন্দু মন্দিরে তুমি জানো নিশ্চয়ই যে অহিন্দুদের প্রবেশ নিষেধ, কিন্তু জগন্নাথ দেবের একটা অদ্ভুত একটা ব্যাপার, তার ভক্তদের মধ্যে কিন্তু প্রচুর অহিন্দু রয়েছেন, মুসলিম রয়েছেন, মুসলমানদের মধ্যে একটা, আসলে জাহাঙ্গীরের রাজত্বকালে তখন পুরীর সুবেদার ছিলেন মোহাম্মদ লাল বেগ বলে একজন, তার ছেলে কবি সাল বেগ, তিনি খুব অসুস্থ হয়ে পড়েছিলেন। তো শোনা যায়, এটাও মানে সাল বেগের কবিতায় পাওয়া যায় যে জগন্নাথ দেব নাকি তাকে স্বপ্নে দর্শন দিয়ে তার রোগ থেকে মুক্ত করেন তাকে, সেই থেকে সাল বেগ তার ভক্ত হয়ে যান। কিন্তু জগন্নাথ দেবের তো দর্শন পাওয়া যাবে না, কারণ মন্দিরে তো উনি মুসলমান, তার প্রবেশ নিষেধ। তো তখন উনি দাঁড়িয়ে থাকতেন ওই যখন রথযাত্রা হবে, রথযাত্রার কারণটাও তাই, ওই মন্দির থেকে জগন্নাথ দেব বের হন, সব ভক্তদের দর্শন দেন এবং যে ধর্মে যে কেউ গিয়ে তার রথের রশি টানতে পারে, তাকে দর্শন করতে পারে, তাকে পুজো দিতে পারে, ওই সময়টা তিনি সবার দেবতা। এই যে গণদেবতার যে ভাবটা যেটা, সেইটা কিন্তু জগন্নাথ দেবের মধ্যে যেমন আছে, আর কেউ তো ওরকম ভাবে মন্দির থেকে বেরোন না, এই মন্দিরের থেকে বেরিয়ে মাসির বাড়িতে যাওয়া এবং মাসির বাড়িতে সাত দিন থেকে আবার একটু সেখানে জল হাওয়া বদলে আবার ফেরা, সেটাকে বলেন উল্টো রথ। এই যে সালবেগ কবি, সেই সালবেগের বাড়ির সামনে নাকি জগন্নাথের রথের চাকা থেমে গিয়েছিল, যাতে সালবেগ অনেকক্ষণ ধরে দেখতে পেয়েছিলেন, এবং সেই থেকে উনি কবিতাও লিখেছেন, সেটা খুব পরিচিত ওড়িশা, ওড়িশী ভাষায়, ওড়িশা সাহিত্যে ওই সালবেগের কবিতা রয়েছে, যাতে তিনি জগন্নাথকে একেবারে ভক্তি ভরে নানান রকম উপঢৌকন দিচ্ছেন কবিতার মাধ্যমে। হ্যাঁ, এটা আসলে সর্বধর্মের একটা ব্যাপার জগন্নাথের এতে রয়েছে।
এবং আমরা জানি যে অত্যন্ত বর্ণাঢ্য এই এই যাত্রা, শোভাযাত্রা অত্যন্ত বর্ণাঢ্য একটা যাত্রা।
আসলে তোমাকে যে বললাম না যে তিনটে রথ, এই তিনটে রথ সাজানো হয়, বিশাল বিশাল রথ, সেগুলো সাজানো হয় নবকলেবর বলে একটা ব্যাপার আছে। নবকলেবর হচ্ছে এটা কাঠের তো মূর্তি এবং রথগুলো কাঠের, তো প্রত্যেক বারো বছর, নবছর বারো বছর এরকম অন্তর ওই নতুন কাঠে সাজে, নতুন কাঠ দিয়ে মূর্তিও তৈরি করা হয় এবং ওই রথ তৈরি করা হয়, এবং সেগুলোকে সাজানো হয় নানান রকম বর্ণাঢ্য কাপড় দিয়ে, হলুদ লাল সবুজ এসব কাপড় দিয়ে। এই যে রথযাত্রার সময় যে সবাই রশি ধরে টানে, সেটাতে নাকি খুব পুণ্য হয়। এবং রবীন্দ্রনাথের একটা খুব অসাধারণ কবিতা আছে, তার কয়েকটা লাইন আমি তোমাকে বলছি, নিশ্চয়ই মানে অনেকেই জানে আমাদের শ্রোতাদের মধ্যে। রথ ভাবে আমি দেব, পথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসেন অন্তর্যামী। মানে এই যে রথ যাচ্ছে, মূর্তি ভাবছে আমি, আমাকে দেখেই তো এরা সব এসছে, রথ ভাবছে আমার জন্য সবাই এসছে, আর পথ ভাবছে আমার উপর দিয়ে যাচ্ছে, আমি তো সব। কিন্তু অন্তর্যামী যিনি, তিনি জানেন যে এরা কেউই কিছু না, আমি সব। এই যে ব্যাপারটা, এটা খুব অসাধারণ ভাবে রবীন্দ্রনাথ না কবিতায় বলে গেছেন।
জি দীপঙ্কর দা, আমাদের সময় প্রায় শেষ। জি, খুব সংক্ষেপে যদি আপনি একটা উপসংহার টানেন।
একটা জিনিস আমি একটু বলতে চাই এখানে, আজকে যেটা তোমাকে বলছিলাম, আজকের একটা খবর, বীরভূম জেলার সদর সিউড়িতে একটা ক্লাবের সদস্যরা এই প্রথম রথযাত্রা করতে চাইছিলেন, কিন্তু ভালো মিস্ত্রি পাওয়া যাচ্ছিল না। সব সিনে, এটা মাসখানেক আগের কথা, সেই পাড়ারই একটা ছোট কারখানার মালিক মোল্লা ওমর ফারুক, তিনি বললে কাজে থাকেন, আমি কিন্তু রথ বানিয়ে দিতে পারি। মানে তখন ক্লাবের ছেলেরা ভীষণ খুশি, বলে যে আপনি বানাবেন, এটা আমাদের সৌভাগ্য। তো উনি ওখানকার একজন মেকানিক অপু মালাকা, তাকে নিয়ে রথটা বানাতে শুরু করলেন, এবং এক মাসের পরিশ্রমে এই মোল্লা ওমর ফারুক এবং অপু মালাকার রথটা বানিয়ে ফেললেন। শেষ মুহূর্তে তাতে ছবি আঁকলেন সেইখানকারই আরেকজন বাসিন্দা আব্দুল করিম, তিনি তাতে চৈতন্য মহাপ্রভুর ছবি আঁকলেন, জগন্নাথ দেবের ছবি আঁকলেন, বলরাম সুভদ্রাদের ছবি আঁকলেন। তো এই জিনিসটা, এটা কিন্তু, এই যে হিন্দু মুসলমান কোনো ভেদাভেদ নেই, এটা জগন্নাথ দেবের জন্যই সম্ভব। আমার মনে হয় এটা নিয়ে আরো অনেক কিছু বলার ছিল, কিন্তু তোমাদের
অনেক ধন্যবাদ। জি দীপঙ্কর দা, অনেক ধন্যবাদ, খুব
ধন্যবাদ,
চমৎকার ঘটনা এটা, যে মুসলমান শিল্পী তৈরি করলেন জগন্নাথ দেবের মূর্তি এবং রথ, এবং আরেকজন শিল্পী, তিনিও মুসলমান, তিনি ছবি আঁকলেন, চমৎকার।
হ্যাঁ, এবং কোনো পারিশ্রমিক নেননি এরা, এদের কাছে পারিশ্রমিক হচ্ছে এই যে এইটা যে হলো ওদের তৈরি রথে যে জগন্নাথদেব চললেন সবার মুখে হাসি ফুটলো সেটাই ওদের পারিশ্রমিক, এটাও একটা বিরাট ব্যাপার।
চমৎকার, অনেক ধন্যবাদ দীপঙ্কর দা।
ধন্যবাদ আসান।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
শ্রোতা দর্শক বন্ধুরা, আপনারা ইতিমধ্যেই জেনেছেন আজ সারা যুক্তরাষ্ট্র জুড়ে পালিত হচ্ছে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস, এবং এই উপলক্ষে আপনারা আমাদের আজকের এই অধিবেশনের আগে আমাদের ফেসবুক পেজে, ফ্যান পেজে আপনারা দেখতে পেরেছেন লাইভ আমাদের সহকর্মীরা সেখানে ছিলেন, এবং এই দিনটিতে আসলে ঐতিহ্যগতভাবে যুক্তরাষ্ট্রবাসীরা আতশবাজি উপভোগ করেন, স্বজন এবং বন্ধুবান্ধবদের সাথে দিনটি কাটান, এবং বিশেষ করে রাজধানী ওয়াশিংটনের ন্যাশনাল মল বা জাতীয় ময়দানে সকাল থেকেই ভিড় করে হাজার হাজার মানুষ। আর এই মুহূর্তে আমাদের সাথে সেই ন্যাশনাল মল থেকে আছেন আমাদের সহকর্মী সঞ্জনা ফিরোজ। সঞ্জনা ফিরোজ এখন সেই মুহূর্তে সেখানটাতে আছেন এবং সেখান থেকে আমাদের সাথে কানেক্ট হওয়ার যোগাযোগ করার চেষ্টা করছেন এবং তাকে আমরা পেয়ে গেছি। সঞ্জনা ফিরোজ, আপনি আমাদেরকে বলেন যে এখন তো আসলে সকাল দুপুর সাড়ে বারোটা বাজছে, এই মুহূর্তে সেখানে কত মানুষের সমাগম হয়েছে?
ধন্যবাদ সাবরিনা, আমি এই মুহূর্তে আছি ফোর্থ স্ট্রিটে, এবং আসলে আমি খুবই দুঃখিত যে আমি হাঁপাচ্ছি, কারণ আমি দৌড়াচ্ছিলাম, কারণ এখানে এত মানুষ এসছেন এর মধ্যে যে কল্পনায় আনতে পারবেন না, তবে আরো মানুষ আসবেন, তারা সবাই আজকে যে ধরনের অনুষ্ঠানগুলো আয়োজন করা হয়েছে তা দেখার জন্য দূর দূরান্ত থেকে এসছেন। যেমন কিছুক্ষণ আগে তারা খুব ক্লান্ত হয়ে গেছেন, তারা গতকাল এসে পৌঁছেছেন ক্যালিফোর্নিয়া থেকে, তারা বয়স্ক একজন দম্পতি আমেরিকান, তাদেরকে জিজ্ঞেস করছিলাম যে আপনারা কোথেকে এসছেন, বললেন ক্যালিফোর্নিয়া থেকে আজকের এই অনুষ্ঠান দেখার জন্য। তো ওনাদের সাথে কথা বলতে চাইলে ওনারা বললেন দেখো আমরা খুবই ক্লান্ত, তো পরে কথা বলি, তা আমি আর ওনাদেরকে বিরক্ত করলাম না। তবে এই মুহূর্তে আমার সঙ্গে আরেকটি দম্পতি রয়েছেন, সাবিনা, আমি তাদের সঙ্গে কথা বলে তাদের অনুভূতিটা আপনাকে একটু জানাচ্ছি এবং আমাদের শ্রোতা দর্শকদের।
Hello, ma'am. Where are you from?
Originally, where are you from?
I'm really from India.
So, you're here, I see you're...
Well, I want this one to see. She was born here. And so, in India, we have Diwali, right? We have lots of fireworks. That's one of the reasons that I want her to experience that sort of festivity and, you know, see the fireworks and actually see the culture here. Actually, this is our first time coming to DC around 4th of July. We have been here for 7 years now. So we just wanted to do this as a family thing. So that's why we are here.
As it says, it's going to be a little bit different than the other years. So what is your expectation? What do you think is going to be different from the other years this time?
Honestly, since this is, this is our first time coming here around, you know, 4th of July. We honestly don't have any previous year's experience to compare with.
Thank you so much. সাবরিনা, আপনি যেটা যেরকম শুনছিলেন, হ্যালো,
হ্যাঁ আমরা শুনতে পাচ্ছি,
আমি যেটা উনি বলছিলেন যে ওনারা ইন্ডিয়া থেকে 7 বছর হয়ে আসছেন এবং এখানে মেরিল্যান্ডে বসবাস করছেন, আর তাদের ছোট্ট শিশু রয়েছে যার বয়স 3 থেকে 4 বছর, তাকে নিয়ে এসছেন কারণ তিনি বলছেন যে ইন্ডিয়াতে দীপাবলি যেই অনুষ্ঠানটি হয়ে থাকে সেটা তার বাচ্চা দেখেনি, তো সেই আয়োজনে যেই আতশবাজি হয়ে থাকে সেই আতশবাজি তার বাচ্চা দেখেনি, তো সেই কারণে ওই শিশুটিকে তারা আজকে এই ইভেন্টে নিয়ে এসেছেন যাতে সে আতশবাজি উপভোগ করতে পারেন তার পরিবার।
এবং সেই সাথে আমরা শুনছিলাম তারা বলছিল যে আসলে প্রচন্ড গরমের মধ্য দিয়ে এই যে শত শত মানুষ এখন জড়ো হয়েছে সেটা হাজারে পরিণত হবে বিকেল হতে হতে,
পারবেন না কি পরিমাণ গরম এখানে, এক একজন মানে যেটাকে বলি একেবারে কাঠ ভেজা, সবাই কাক ভেজা হয়ে বসে আছে চেয়ার নিয়ে, কেউ কেউ সেই সকালবেলা আবার কারোর সঙ্গে কথা হচ্ছিল যারা নাকি কাল রাত থেকে এখানে তাবু খাটিয়ে বসে আছেন শুধুমাত্র আজকের এই বিশেষ অনুষ্ঠানে, এবং তাদের কাছে আমি প্রশ্ন রেখেছিলাম যে অন্যান্য
বছরের থেকে সেটাই আমি বলছিলাম
আলাদা হবে।
জি জি, এখানে তো প্রেসিডেন্ট ট্রাম্প সেলুট টু আমেরিকা নামের একটি নতুন যে কর্মসূচি ঘোষণা করেছেন, তো সেখানে তিনি মানে লিংকন মেমোরিয়ালের সিঁড়ি থেকে দেশের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। এবং আমরা জানি যে ঐতিহ্যগতভাবে দেখা যায় যে স্বাধীনতা দিবসের উৎসবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টরা মানে নেপথ্যেই থেকেছে। এই উৎসব আসলে উদযাপিত হয় জনগণের উৎসব হিসেবে, তবে এবছর হ্যাঁ এবং এবছর একটু ভিন্নভাবে এর কর্মসূচি নেওয়া হয়েছে। তো আপনি যেহেতু সেখানে আছেন এবং আপনি আরো অনেক সমবেত,
জি আপনার স্বাধীনতা দিবসের যে প্যারেডটি অনুষ্ঠিত হয়ে থাকে, আমি এখন সেই প্যারেডের সামনেই দাঁড়িয়ে রয়েছি।
হ্যাঁ,
আমার সামনে, আমি কিছুক্ষণ পরে দর্শকদের জন্য আমি ফেসবুক লাইভে আসবো, তারা দেখতে পাবেন। এখানে ঘোড়া আছে, ঘোড়ার পিঠে সবাই বসে আছেন, আরো অনেক সাজসজ্জা, মানে খুবই সুন্দর চমৎকার একটি প্যারেড।
আচ্ছা, আপনার সামনে দিয়ে প্যারেডটি যাচ্ছে। আপনার কাছে যে প্রশ্নটি আমার ছিল সেটা হচ্ছে এই বছরের এই যে ভিন্ন ধরনের কর্মসূচি, সে সম্পর্কে দর্শকরা কি মনে করছেন? সমবেত দর্শক কারোর সাথে কি আপনার কথা হয়েছে?
আমার সাথে নিউইয়র্কবাসী একজন যুবকের সঙ্গে কথা হয়েছে, আর সে আমাকে যেটা বলছিল, ওর নাম জোনাথন, তো ও এখানে এখানে ইন্টার্ন হিসেবে চাকরি করছেন। তাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে আজকে এইবারে একটা ভিন্ন ধরনের অনুষ্ঠান আয়োজন করা হবে, তো তোমার কাছে কি মনে হচ্ছে, তুমি কি আশা করছো? তো তিনি বললেন যে দেখেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প আসার পর, ক্ষমতায় আসার পরে তিনি অনেক ভালো ভালো পদক্ষেপ নিয়েছেন, তো তিনি আশা করছেন আজকের অনুষ্ঠানটি সেরকমই কোনো কিছু হবে, ভালো কোনো কিছুই হবে, ভিন্ন রকমের কিছু হবে।
এবং তিনি সামরিক শক্তির উপর আলোকপাত করছেন এবছর।
জি, কারো কারো হয়তো ভিন্ন মতামত থেকে থাকতে পারে, যেমন একজন বলছিলেন যে আমাদের কি রয়েছে, যুক্তরাষ্ট্রের কি ধরনের সামরিক সরঞ্জাম রয়েছে তা হয়তো দেখানো প্রয়োজন নেই। আবার কেউ কেউ খুব গর্ব করে বলছিলেন যে পুরো পৃথিবীকে দেখানো দরকার যে আমরা যুক্তরাষ্ট্র।
অনেক ধন্যবাদ সঞ্জনা ফিরোজ। দর্শক শ্রোতা বন্ধুরা, আপনারা এতক্ষণ শুনলেন সরাসরি সঞ্জনা ফিরোজের রিপোর্ট ন্যাশনাল মল থেকে, যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির ন্যাশনাল মল থেকে। এবং আপনারা জানতে পারলেন এই মুহূর্তে সেখানে কী ঘটছে এবং পরবর্তীতে বিকেলে এবং রাতের অনুষ্ঠানে কী থাকবে। অনেক ধন্যবাদ সঞ্জনা ফিরোজ। এবার থাকছে আমাদের প্রতি বৃহস্পতিবারের নিয়মিত আয়োজন নারী কণ্ঠ। আজকে নারী কণ্ঠ পরিবেশন করছেন শেগুফতা নাসরিন কুইন।
সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি শেগুফতা নাসরিন কুইন শুরু করছি আজকের নারী কণ্ঠ। আজ আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব ডক্টর তানজিমা হাশেমের সঙ্গে। তিনি ঢাকার বুয়েটে পড়ান। বর্তমানে প্রফেসর হাশেম অস্ট্রেলিয়ার মোনাশ বিশ্ববিদ্যালয়ে গবেষণা করছেন। আসুন শোনা যাক তাঁর সঙ্গে আমার কথোপকথন। ডক্টর তানজিমা হাশেম, প্রথমেই আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের নারী কণ্ঠ অনুষ্ঠানে।
অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাকে নারী কণ্ঠ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য।
আপনি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি বুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর। আপনি ওই বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছেন এবং পরে অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অফ মেলবোর্নে কম্পিউটার সায়েন্স অ্যান্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি করেছেন। কম্পিউটার সায়েন্সে পড়াশুনো করার আগ্রহটা কেমন করে হলো আপনার?
আসলে ছোটবেলা থেকেই আমার ম্যাথ আর সমস্যা সমাধানের প্রতি আগ্রহ ছিল, এবং এই আগ্রহের কারণেই আমি আসলে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এ পড়ার সিদ্ধান্ত নিই। আর অন্যদিকে আমার বাবা ছিলেন বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক, তো বাবাকে সবসময় দেখতাম যে শিক্ষকতার পাশাপাশি গবেষণা নিয়ে ব্যস্ত থাকতে, আর গবেষণার জন্য বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে যেতে, তো সেখান থেকে আমার মনে গবেষণার প্রতি আকর্ষণের শুরু। এবং পরবর্তীতে আমিও একই পেশাতেই আমার ক্যারিয়ার গড়ি,
এবং এখন আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতার পাশাপাশি যতটুকু সময় বের করতে পারি সেই সময় আসলে আমার ছাত্রছাত্রীদের নিয়ে গবেষণা করাটাকে খুব উপভোগ করি।
আচ্ছা, কম্পিউটার সায়েন্সে আপনি কয়েকটি বিষয় গবেষণা করেন, আপনার গবেষণা সম্পর্কে আমাদের শ্রোতাদের একটু বুঝিয়ে বলবেন?
অবশ্যই, আমার গবেষণার উদ্দেশ্য হলো বাস্তব জীবনের সমস্যার সমাধানে প্রযুক্তিকে ব্যবহার উপযোগী এবং গ্রহণযোগ্য করে তোলা। আর সুনির্দিষ্টভাবে যদি বলতে যাই তাহলে আসলে আমি গবেষণার মাধ্যমে বিভিন্ন ধরনের লোকেশন বেসড সার্ভিসকে কিভাবে প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে মানুষের কাছে গ্রহণীয় করে তোলা যায় আমি সে চেষ্টাটাই করি। লোকেশন বেসড সার্ভিসগুলো আসলে পরিবহন সম্পদের কার্যকর ব্যবহার বাড়াতে, জ্বালানি খরচ ও ট্রাফিক কমাতে এবং সুবিধার সাথে দৈনন্দিন কাজের পরিকল্পনা করতে সহায়তা করে। তো কোনো ব্যক্তি যখন কোনো লোকেশন বেসড সার্ভিস ব্যবহার করে তখন কিন্তু তাকে ওই ব্যক্তিকে তার লোকেশন এবং কি ধরনের সার্ভিস চাচ্ছে তা সার্ভিস প্রদানকারীকে বলে দিতে হয়।
একটা এক্সাম্পল দেবেন আমাদের?
অবশ্যই, যেমন উদাহরণস্বরূপ ধরা যাক কোনো ব্যক্তি যদি জিপিএস সহ স্মার্টফোন ব্যবহার করে লোকেশন বেসড সার্ভিসের মাধ্যমে তার বর্তমান অবস্থান থেকে সবচাইতে নিকটবর্তী কোনো স্থান যেমন বাস স্টপ কোথায় সে কি জানতে চান, তাহলে অবশ্যই তো তাকে তার বর্তমান অবস্থানকে রিভিউ করতে হবে। অথবা সাপোজ কেউ যদি তার গন্তব্যে পৌঁছানোর জন্য উবার সার্ভিসের কাছে একটি গাড়ি পাঠানোর অনুরোধ করতে চান, একইভাবে সে কোথায় যেতে চাচ্ছেন সেটা কিন্তু তাকে বলে দিতে হচ্ছে। তো এই যে সার্ভিস প্রদানকারীর কাছে কোনো ব্যক্তি যদি বারবার লোকেশন বেসড সার্ভিস ব্যবহার করার জন্য অনুরোধ করেন তাহলে কিন্তু সার্ভিস প্রদানকারী সহজেই ব্যবহারকারীর একটি সম্পূর্ণ প্রোফাইল তৈরি করে ফেলতে পারবে, যেটি কেবল ব্যবহারকারীর গতিবিধিই দেখাবে না, এমনকি ব্যবহারকারী কখন কোথায় কি জানতে চেয়েছে সেটিও প্রকাশ করবে। আর এই প্রকাশিত তথ্য থেকে একজন ব্যবহারকারীর স্বাস্থ্য, অভ্যাস এবং অবস্থান সংক্রান্ত অনেক গোপনীয় এবং সংবেদনশীল বিষয় কিন্তু অনুমান করা যেতে পারে।
যেমন সেগুলো তো আর আমরা জানাতে চাই না বাইরে, ধরুন আমি একটা জায়গায় যাচ্ছি, তো সেটাই মানে একটা তো উদ্বেগের কারণ, তাই না?
মানে এই কারণেই আসলে প্রাইভেসির ভয় আমাদের সমাজে লোকেশন বেসড সার্ভিসের প্রসারে একটা বিশাল বাধা আর কি বলা যায়।
তাহলে আপনার গবেষণায় আপনি কি করছেন, মানে এটা কিভাবে প্রাইভেসিটা রক্ষা করা যায় না, মানে কি কি করছেন আপনারা মানে এটা রোধ করার জন্য?
আচ্ছা আচ্ছা, হ্যাঁ, মানে আমি গবেষণার মাধ্যমে সেই সমাধানগুলো বের করার চেষ্টা করি যার মাধ্যমে ব্যবহারকারীর এই গোপনীয় এবং সংবেদনশীল বিষয়গুলো যাতে সার্ভিস প্রদানকারীর কাছে প্রকাশ না পেয়ে যায়, মানে সেভাবে যাতে সে লোকেশন বেসড সার্ভিস ব্যবহার করতে পারে। এবং এটা কিন্তু খুবই দরকার, কারণ আসলে সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বের মানে তথ্যের গোপনীয়তা রক্ষা করা একটা বিশাল চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আর যদি আমরা তথ্যের প্রাইভেসি নিশ্চিত না করতে পারি তাহলে কিন্তু এই যে তথ্যভিত্তিক অ্যাপ্লিকেশন এবং অ্যানালাইসিস গুলো তাদের জনপ্রিয়তা হারাবে এবং এই সুবিধাগুলো থেকে আমাদের সমাজ কিন্তু বঞ্চিত হবে। তো এই সময় প্রেক্ষাপটে এই তথ্যের প্রাইভেসি বজায় রেখে সার্ভিস কোয়ালিটি নিশ্চিত করার যে গবেষণাটা এটা কিন্তু মানে বিশ্বে এবং অবশ্যই আমাদের দেশেও গুরুত্ব।
কি কোনো প্রয়োগ করার ব্যাপারে কোনো বিশেষ অ্যাপ্লিকেশন তৈরি করা যায়?
হ্যাঁ, আমি আসলে পিএইচডি করে ফিরে যাবার পর থেকেই আমি চিন্তা করেছি যে কিভাবে আমার এই প্রাইভেসি সংক্রান্ত কাজের অভিজ্ঞতাকে আমাদের দেশে প্রেক্ষাপটে আমি কাজে লাগাতে পারি। উদাহরণস্বরূপ যেমন আমাদের দেশে মেয়েরা রাস্তায়, যানবাহনে, পাবলিক ইভেন্টে, এমনকি নিজের ঘরে অনেক হয়রানির শিকার হয়, কিন্তু মেয়েরা কিন্তু কখনোই তাদের হয়রানির কথা সবার মাঝে প্রকাশ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে না। তো মেয়েদের এই হয়রানির তথ্য গোপনীয়তার সাথে অর্থাৎ প্রাইভেসি রক্ষা করে সংগ্রহ করা যেতে পারে। পরবর্তীতে এই তথ্য ব্যবহার করে এমন একটি অ্যাপ্লিকেশন তৈরি করা যেতে পারে যার মাধ্যমে মেয়েরা এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য নিরাপদ পথ খুঁজে বের করতে পারবে। তো আমার এই কাজটি এখনো প্রাথমিক পর্যায়ে আছে এবং আমি যদি এই কাজটি আমার পরিকল্পনা মতো শেষ করতে পারি তাহলে এ থেকে আমাদের দেশ কিছুটা হলেও উপকৃত হবে বলে আমি মনে করি।
আচ্ছা, সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে আমরা দেখছি লোকজন এখন বেশ উদ্বিগ্ন যে তারা প্রাইভেসি হারাচ্ছে, এ ব্যাপারে একটু আলোকপাত করবেন? কারণ আমাদের শ্রোতারা বলুন, অন্যান্য যারা আছেন, আমরা নিজেরা সবাই আমরা তো সোশ্যাল মিডিয়ার সারাক্ষণই আছি, তো সে সম্পর্কে একটু বলুন।
আচ্ছা, অবশ্যই। হ্যাঁ, মানে সোশ্যাল মিডিয়াতে আমরা যখন আসলে বিভিন্ন পোস্ট দেই, বিভিন্ন ফটো শেয়ার করি, আমরা কিন্তু কোনো কিছু ভেবে করি। এটা সত্যি যে হ্যাঁ, আমাদের সোশ্যাল মিডিয়ার অনেক রুলস আছে, রেগুলেশন আছে বা পলিসি আছে, যেগুলো আমরা সেট করে দিতে পারি যে হয়তো আমার এই ফটোটা শুধুমাত্র দেখতে পারবে, বা এই আমার এই মেসেজটা আমার ফ্রেন্ড সার্কেলের বাইরে কেউ দেখতে পারবে না। এগুলো হয়তো আমরা রুলস রেগুলেশনের মাধ্যমে বা পলিসির মাধ্যমে আমরা আমাদেরকে সোশ্যাল মিডিয়া অ্যালাউ করছে কন্ট্রোল করার জন্য, কিন্তু তারপরেও আমাদের কিন্তু প্রাইভেসি মানে ঠিকভাবে প্রোটেক্ট হচ্ছে না। কারণ আসলে আমরা যে ইনফরমেশন দেই সেটা একজন খালি চোখে যতটা দেখতে পায়, একজন অ্যাডভার্সারি বা যে আমার সম্পর্কে আরো কিছু ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন তার কাছে থাকতে পারে, এবং ওটার সাহায্যে সে আমার রিসেন্ট ইনফরমেশনের সহায়তায় আমার সম্পর্কে কিন্তু সে আরো অনেক বেশি জেনে ফেলতে পারে। তারপরে এখানে আমরা আরেকটা জিনিস অ্যাড করি, আমরা কিন্তু আমরা যা কিছু করছি আমরা কিন্তু সার্ভিস প্রোভাইডারকে ট্রাস্ট করছি, মানে ওখানে কিন্তু আমরা আমাদের ইনফরমেশন দিয়ে দিচ্ছি, এবং কোনোভাবে যদি সার্ভিস প্রোভাইডার চায় সে কিন্তু আমাদের সব ইনফরমেশনই
তাহলে এটা রক্ষা করার বর্তমানে আমাদের কোনো উপায় নেই।
আশা
করছি আপনারা গবেষণা করে বার করতে পারবেন, তাহলে হয়তো ভবিষ্যতে সবারই খুবই উপকার হবে, তাই না?
হ্যাঁ, অবশ্যই। এবং এটা নিয়ে তো আসলে রিসার্চাররা সারাক্ষণ অনেক উপায় বের করছে যে কিভাবে কি করা যায়, মানে শুধুমাত্র রুলস রেগুলেশনের উপরে না, কম্পিটিশনাল ওয়েতে কিভাবে আমরা এটা প্রোটেক্ট করতে পারি, যেমন এরকম কি কিছু করা যায় কিনা যে আমরা আমাদের ডাটাকে সার্ভিস প্রোভাইডারের কাছে না দিয়ে নিজেদের কাছে রেখে সেটাকে কিভাবে শেয়ার করতে পারি, এরকম আসলে অনেক উপায় আস্তে আস্তে আসছে। হয়তো খুব অদূর ভবিষ্যতেই মানে আমাদের এই প্রাইভেসির যে রিভিল হয়ে যাচ্ছে এটার প্রোটেকশনে অনেক নতুন নতুন পদ্ধতি বের হয়ে আসবে।
আপনি বর্তমানে মেলবোর্নে আছেন, সেখানে গবেষণা করছেন, এ সম্পর্কে একটু বলবেন।
জি, আমি ইউনিভার্সিটি অফ মেলবোর্ন থেকে পিএইচডি করেছি। তো পিএইচডি শেষ করার পরে যদিও আমার দেশের বাইরে ক্যারিয়ার গড়ার অনেক সুযোগ ছিল, কিন্তু আমার কাছে সবসময় মনে হয়েছে যে দেশে ফিরে গেলে আমি হয়তো দেশের জন্য বিজ্ঞান এবং গবেষণায় ভালোভাবে অবদান রাখতে পারবো। তবে বাংলাদেশে গবেষণার জন্য সুযোগ সুবিধা এবং ফান্ডিং এ সীমাবদ্ধতা আছে, যে কারণে আমি সবসময় চেষ্টা করেছি বাইরের বিশ্ববিদ্যালয়গুলোর সাথে রিসার্চ কোলাবোরেশন করতে, এবং পিএইচডির পরে বিভিন্ন সময় গবেষণার জন্য আমি অস্ট্রেলিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এসেছি। তো এবারে রিসার্চ ভিজিটটাও আসলে সেরকম। তো এই রিসার্চ ভিজিটগুলোর মাধ্যমে আমি আমার গবেষণার অভিজ্ঞতাকে আরো সমৃদ্ধ করতে পেরেছি বলে আমি মনে করি।
আচ্ছা, প্রফেসর তানজিমা হাশিম, আপনার কি মনে হয় আজকের বিশ্বে মহিলারা বা ছাত্রীরা কতটা কম্পিউটার সায়েন্সে ঢুকছে বা এটার প্রতি তাদের আগ্রহ আপনি কেমন দেখেন? আপনি তো পড়াশোনা নিজে পড়াশোনা করেছেন ঢাকায় এবং অস্ট্রেলিয়াতে, কিন্তু আপনি আবার পড়াচ্ছেনও, তো আপনি মেয়েদের ভেতরে কিরকম আগ্রহ দেখছেন?
আমি যদি প্রথমে আমাদের দেশের প্রেক্ষাপটটা নিয়ে আসি, তা আমাদের দেশের প্রেক্ষাপটে কিন্তু মেয়েদেরকে আমাদের সমাজ প্রকৌশলীর চাইতে ডাক্তার হিসেবে দেখতেই বেশি পছন্দ করে। মানে এই ধারণাটা থেকে জানি না কেন আমাদের সমাজ কিন্তু বেরিয়ে আসতে পারছে না, তবে হ্যাঁ আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে। এখন কিন্তু আগের চাইতে অনেক বেশি মেয়েরা প্রকৌশল শিক্ষায় উদ্বুদ্ধ হচ্ছে এবং তারা আসছে। স্টিল এখনো ছেলেদের চাইতে কিন্তু মেয়েদের পার্টিসিপেশনটা কম।
আচ্ছা,
আমি আমার ছাত্রছাত্রীদের পড়াই, বিশেষ করে আমি ছাত্রীদেরকে কিন্তু সবসময় চেষ্টা করি তাদেরকে উৎসাহিত করতে যাতে তারা কম্পিউটার সায়েন্সে আরো হায়ার ডিগ্রিজ নেয়, এবং আমি মনে করি যে হ্যাঁ আমি এদিক দিয়ে কিছুটা সফল, কারণ আমার অনেক ছাত্রীরাই এখন বিশ্বের বিভিন্ন নাম করা বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করছেন, এবং আমি মনে করি যে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এর প্রতি তাদের ভালোবাসা থেকেই হয়তো তারা আরো পড়াশোনার দিকে আগ্রহী হয়েছে।
আচ্ছা ডক্টর হাশিম, আপনি সম্মানজনক OWSD এলসেভিয়ার ফাউন্ডেশন অ্যাওয়ার্ড পেয়েছেন, অভিনন্দন জানাচ্ছি। এই অ্যাওয়ার্ড সম্পর্কে একটু বিস্তারিত বলবেন।
ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, OWSD এলসেভিয়ার ফাউন্ডেশন উন্নয়নশীল দেশগুলোর নারী বিজ্ঞানীরা যারা গবেষণার মাধ্যমে বৈজ্ঞানিক জ্ঞানের অগ্রগতিতে উল্লেখযোগ্য অবদান রাখতে পারেন বা পেরেছেন,
তাদেরকে এই পুরস্কার দিয়ে থাকেন। এবং এখানে যারা পুরস্কার পান তারা সাধারণত বিশিষ্ট বিজ্ঞানীদের মূল্যায়নের মাধ্যমেই নির্বাচিত হয়ে থাকেন। তো আমার ক্ষেত্রে আমি আসলে আমার প্রাইভেসি রক্ষায় উদ্ভাবিত সমাধানগুলোর জন্য ইঞ্জিনিয়ারিং সায়েন্সে এই পুরস্কারের জন্য মনোনীত হই।
আচ্ছা, খুব ভালো লাগলো ডক্টর তানজিমা হাশেম। আশা করছি আপনার আপনি যে গবেষণা করছেন প্রাইভেসির ক্ষেত্রে আপনি সফল হবেন, কারণ এটা আমরা সকলেই উপকৃত হব। অনেক অভিনন্দন আবারও, এবং আজকের নারীকণ্ঠ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
আপনাকেও এবং নারীকণ্ঠের শ্রোতাদেরকে অনেক ধন্যবাদ।
এবার রয়েছে খেলার খবর, পরিবেশন করছেন আহসানুল হক।
ধন্যবাদ। খেলার খবরে রয়েছে প্রথমেই বিশ্বকাপ ক্রিকেটের খবর। বিশ্বকাপ ক্রিকেটে আজকে খেলা চলছে ওয়েস্ট ইন্ডিজ এবং আফগানিস্তানের মধ্যে। লিডসের মাঠে এই খেলা চলছে। ওয়েস্ট ইন্ডিজ প্রথমে ব্যাট করতে নেমে 311 রান করেছে 6 উইকেটের বিনিময়ে, এবং আফগানিস্তান এখন ব্যাট করছে 242 6 উইকেটের বিনিময়ে। আমরা খেলা সরাসরি টেলিভিশনে দেখতে পাচ্ছি, 242 6 উইকেটের বিনিময়ে। অর্থাৎ আফগানিস্তান 70 রান করতে হবে, 41 বল বাকি আছে। 70 রান 40 বল, অসম্ভব কিছু নয়। উইকেট হাতে আছে, যেহেতু 4টি উইকেট হাতে আছে, 70 রান 40 বল। আমরা ঢাকায় কথা বলছি সাংবাদিক দিলু খন্দকারের সাথে। দিলু ভাই, আজকে আফগানিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজের খেলার ফলাফলের উপর কি নির্ভর করে?
না, এটা জাস্ট খালি রুটিন খেলা। এই খেলাটা আজকে যে জিতবে তার কোনো কিছু পজিশনটাও কোনো হেরফের হবে না, কারণ আফগানিস্তান এই ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই ম্যাচে যে ফাইনাল হয়েছিল সেখানে কিন্তু তারা ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছিল, হারিয়ে চ্যাম্পিয়ন হয়ে তারা কোয়ালিফাই করেছিল, আর ওয়েস্ট ইন্ডিজ রানার্স আপ হিসেবে কোয়ালিফাই করেছিল আজকে গ্রুপের শেষ ম্যাচ। শুধু তাই নয়, দি ক্রিস গেইল, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ক্রিকেটার এভার প্রডিউস ইন ক্রিকেট হিস্ট্রি এবং ওয়েস্ট ইন্ডিজ, তিনি তার জীবনের শেষ ম্যাচ খেললেন সম্ভবত, ওয়ার্ল্ড কাপেও তার শেষ ম্যাচ হয়ে গেল। তিনি ব্যাট হাতে মাত্র 7 রান করলেন কিন্তু উইকেট নিয়েছিলেন, এবং উনি যখন মাঠ ছেড়ে গেলেন এবং দাঁড়িয়ে তিনি দর্শকদের অভিবাদনের জবাব দিলেন, একটা গ্রেট ক্রিকেটারের অধ্যায় শেষ হলো। 2000 সালে খেলা শুরু করেছিলেন ক্রিস গেইল, 2019 এসে শেষ করলেন, এবং তিনি বলেছেন তার একটাই আক্ষেপ রয়ে গেল, বিশ্বকাপ জয় করা হলো না, ওয়ান ডে ক্রিকেটে বিশ্বকাপটা জয় করা হলো না, তার সেই আক্ষেপটা তার রয়ে গেল টেস্ট ক্রিকেটে তার দুটো সেঞ্চুরি।
জি দিলু ভাই, ক্রিস গেইলের কথা অবশ্যই দর্শকরা মনে রাখবেন অনেক বছর, কিন্তু বাংলাদেশ এবং পাকিস্তানের খেলাটি আসছে আগামীকাল, এবং বাংলাদেশের মাশরাফির জন্য হতে পারে সেটা শেষ খেলা।
হ্যাঁ ঠিক তাই, কাল লর্ডসে শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ পাকিস্তান, কোন দলেরই হেরফের হবে না, সেমিফাইনাল যাওয়ার সম্ভাবনা দু দলেরই শেষ। তবে বাংলাদেশ যদি কালকে ম্যাচ জিতে সেটা হবে বাংলাদেশ এই বিশ্বকাপের পঞ্চম স্থান সে নিয়ে তারা শেষ করবে, এবং গত টানা 4টি ওয়ানডে ম্যাচেই তারা পাকিস্তানের কে হারিয়েছে, এবং সেই ক্ষেত্রে বাংলাদেশ বেটার শেপে রয়েছে এটা জোর দিয়ে বলা যায়। এবং সবাই ধারণা করছেন যে মাশরাফি হয়তো ওয়ার্ল্ড কাপের শুধু শেষ নিজের ক্রিকেট ক্যারিয়ারেরও হয়তো শেষ ম্যাচ খেলবেন, এবং বাংলাদেশ টিমের মধ্যে একটা ইমোশন তৈরি হয়েছে। আজ তিনি নির্ধারিত প্রেস মিটেও আসেননি, সেখানে স্টিভ রোডস বাংলাদেশ দলের কোচ ছিলেন, এবং তিনি পরিষ্কার করে কোনো কিছু বলেননি যে কালকে মাশরাফির শেষ ম্যাচ, মাশরাফি কি ওয়ার্ল্ড কাপেই শেষ না তার ক্রিকেট ক্যারিয়ারের শেষ টানছেন, তিনি বলেননি। তিনি যেমন বলেছেন ওয়ার্ল্ড কাপের পরে যে শ্রীলঙ্কা ট্যুর রয়েছে সেখানে তিনি মাশরাফিকে রেখেই প্ল্যান করছেন, মাশরাফি খুব বড় ক্রিকেটার সেটা তার নিজের ব্যাপার, কিন্তু তিনি যে শ্রীলঙ্কা ট্যুরে বাংলাদেশ দল নিয়ে যাবেন সেখানে মাশরাফিকে রেখেই তিনি দল সাজাচ্ছেন। এবং মাশরাফির এই পারফরমেন্স নিয়ে দেশে বিদেশে বিস্তর কথা হয়েছে, তবে যে যাই বলুক যে কোনো ক্রিকেটারের একটা খারাপ সময় আসে, গ্রেটেস্ট ক্রিকেটার এভার পড়িস, এবং শুধু তাই নয় এই দেশের ক্রিকেটের একটা আইকন হিসেবে মাশরাফি চিহ্নিত হয়ে থাকবেন।
ধন্যবাদ দিলু ভাই। আমরা মাশরাফি যদি শেষ পর্যন্ত অবসর নেন সেটা নিয়ে কথা বলবো আগামী অনুষ্ঠানে। আজকে আমাদের সময় শেষ হয়ে গেছে, অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। এই ছিল খেলার খবর।
এবার রয়েছে সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন আনিস আহমেদ।
ধন্যবাদ সাবরিনা চৌধুরী। লিবিয়ার রাজধানীতে যে বোমাবর্ষণে কমপক্ষে 44 জন প্রাণ হারিয়েছে এবং কোনো কোনো রিপোর্টে বলা হচ্ছে নিহতদের সংখ্যা 55 জন আর 130 জনেরও বেশি আহত হয়েছে, সেই ঘটনা যুদ্ধ অপরাধ বলে জানিয়েছে জাতিসংঘের কর্মকর্তারা। ত্রিপোলি শহরতলিতে একটি আটক কেন্দ্রের বাইরে প্রাণে যারা রক্ষা পেয়েছেন তারা সারা রাত খাদ্য বা পানি ছাড়াই ছিলেন। ত্রিপোলির মর্গে মরদেহগুলো ফরেন্সিক পরীক্ষার জন্য রাখা ছিল এবং আহত লোকদের হাসপাতালে ভর্তি করা হয়, যাদের মধ্যে কেউ কেউ নামমাত্র সচেতন ছিল। ত্রিপোলির কর্মকর্তারা এই আক্রমণের জন্য খলিফা হাফতারের প্রতি বিশ্বস্ত বাহিনীকে দায়ী করেছে। হাফতার লিবিয়ার পূর্বাঞ্চলে সামরিক বাহিনীর নেতৃত্ব দিচ্ছিলেন। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠান এবং যুক্তরাষ্ট্র এই আক্রমণের নিন্দে করেছে। আজ বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উদযাপিত হচ্ছে। গোটা দেশে ঐতিহ্যবাহী আতশবাজি, স্বজন ও বন্ধুদের সমাবেশ এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভিন্ন ধরনের ভাষণের মধ্য দিয়ে দিনটি পালন করা হবে। এই 4 জুলাই তারিখটিতে উন্নতা ঘোষণা করে। দেশটির রাজধানী ওয়াশিংটনে হাজার হাজার লোক ন্যাশনাল মল বা জাতীয় ময়দানে সমবেত হন সঙ্গীতানুষ্ঠানে এবং আতশবাজির নানান রকম খেলা দেখার জন্য। বস্তুত তারা এখন সমবেত হচ্ছেন। এবছর ট্রাম্প সেলুট টু আমেরিকা নামের একটি নতুন কর্মসূচি ঘোষণা করেছেন, যেখানে থাকবে লিঙ্কন মেমোরিয়ালের সিঁড়ি থেকে তাঁর বক্তব্য, যেখানে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির উপর আলোকপাত করা হবে। যুক্তরাষ্ট্রে 2020 সালের আদমশুমারিতে নাগরিকত্ব সম্পর্কে একটি প্রশ্ন অন্তর্ভুক্ত করার বিষয়ে ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তকে যুক্তরাষ্ট্রের যেসব ফেডারেল আদালত এবং রাজ্যে চ্যালেঞ্জ করা হয়েছে তারা বিষয়টিকে ব্যাখ্যা করার কথা বলছেন। এর আগে যুক্তরাষ্ট্রের বিচার ও বাণিজ্য বিভাগ নাগরিকত্ব সম্পর্কে প্রশ্ন ছাড়াই প্রশ্নপত্র চূড়ান্ত করার সিদ্ধান্ত হঠাৎ পাল্টে ফেলে। সুপ্রিম কোর্ট এরই মধ্যে এ ব্যাপারে রায় দিয়েছে যে নাগরিকত্ব সংক্রান্ত প্রশ্ন আদমশুমারির প্রশ্নমালায় রাখার জন্য সরকার যে কারণ দেখিয়েছে তা মানসম্মত নয় এবং এ ব্যাপারে কোনো পরিষ্কার ব্যাখ্যাও নেই যে যুক্তরাষ্ট্রের প্রতি 10 বছরে জনগণনার সময় এই নাগরিকত্বের প্রশ্নটি কেন জিজ্ঞেস করা হবে। মঙ্গলবারই বিষয়টি নিষ্পত্তি হয় যখন বিচার ও বাণিজ্য বিভাগ প্রকাশ্যে বিবৃতি ও মন্তব্য দেয় যে নাগরিকত্ব বিষয়ক প্রশ্ন ছাড়াই সেন্সাসের প্রশ্নমালা ছাপার কাজ শুরু হয়েছে যাতে করে সময় মতো আদমশুমারি শুরু করা যায়। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তরফ থেকে করা উপর্যুপরি টুইট বার্তায় এ নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। পাকিস্তান আজ ঘোষণা করেছে যে প্রধানমন্ত্রী ইমরান খান 22 জুলাই ওয়াশিংটনে আসছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনার উদ্দেশ্যে। পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র মোহাম্মদ ফয়সাল বলেন যে ট্রাম্পের আমন্ত্রণে খান ওয়াশিংটনে আসছেন, তবে ট্রাম্প প্রশাসন এখনও এই বৈঠক সম্পর্কে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি। চীনের ব্যাপারে ব্রিটেন এখন একটা সিদ্ধান্তহীনতায় ভুগছে। 156 বছরের ঔপনিবেশিক শাসনের অবসানে 1997 সালে ব্রিটিশরা যখন ওই অঞ্চল চীনের কাছে হস্তান্তরিত করে তখন বেজিংয়ের সঙ্গে স্বাক্ষরিত যৌথ ঘোষণায় হংকংয়ের জনগণের স্বাধীনতা ও অধিকারের যে কথা বলা হয়েছে তাকে কি ব্রিটেন সমুন্নত রাখবে নাকি চীনের সঙ্গেই ভালো সম্পর্ক রাখবে।
আর এই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আমাদের আজকের অনুষ্ঠান। আমাদের আজকের অনুষ্ঠানটি প্রযোজনা করলেন তাওহিদুল ইসলাম। আমাদের ফেসবুক সম্প্রচারে তত্ত্বাবধানে ছিলেন সাফিউল আলম মাসুদ। আমাদের প্রকৌশলী ছিলেন রব ম্যাকলেইন। আমি সাবরিনা চৌধুরী
আর আমি আনিস আহমেদ
আপনাদের সবার কাছ থেকে আজ এখানেই বিদায় চাইছি।
শুভরাত্রি। This program has come to you from the Voice of America, Washington.